শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে। সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গতদিনের পাঠে আমরা দেখেছিলাম মাবুদ ঈসা কিভাবে পাঁচটি রুটি ও দুটি মাছ দিয়ে 5,000 লোককে খাইয়েছিলেন এবং সেদিনই তাকে ঘিরে এক বিশাল জামাত গঠিত হয়েছিল। কিন্তু ঈসা তো সকলের মনের কথা জানতেন, তাই তিনি তাদের উদ্দেশ্য করে বলেছিলেন,
পেট ভরে রুটি খেতে পেয়েছেন বলেই খোঁজ করছেন, কিন্তু যে খাবার নষ্ট হয়ে যায় সেই খাবারের জন্য ব্যস্ত হয়ে লাভ কি? যে খাবার নষ্ট হয় না বরং অনন্ত জীবন দান করে তারই জন্য ব্যস্ত হন। আমি সেই জীবন রুটি, যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর ইমান আনে তার আর কখনো পিপাসা পাবে না।
দুঃখের বিষয় হল অনেক লোক ফিরে গিয়েছিল এবং ঈসার সঙ্গে আর চলাফেরা করেননি, কারণ যেসব খাবার তাদের শারীরিক বৃদ্ধি দান করে তারা সেই সব খাবারকে বেশি প্রাধান্য দিয়েছিল। কিন্তু যেসব খাবার দিলের সুস্থতার জন্য প্রয়োজনীয় ছিল সে সকল খাবারের প্রতি আগ্রহী ছিল না। কিন্তু কয়েকজন ঈসাকে ছেড়ে চলে যাননি, কারণ তারা তাদের দিল দিয়ে ঈমান এনেছিল যে ঈসাই সেই পাক নাজাতদাতা যিনি আল্লাহর নিকট থেকে এসেছেন এবং তিনিই অনন্ত জীবন দান করতে পারেন। আজ আমরা সুসংবাদ থেকেই আমাদের পাঠ চালিয়ে যাব, যেন দেখতে পারি ইহুদি ধর্মীয় আলেমরা কিভাবে ঈসার বিরোধিতা করেছিল এবং ঈসার কারণেই কিভাবে ইহুদিদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছিল। শুরু করার পূর্বে এটা আমাদের জানা থাকলে ভালো যে ধর্মীয় আলেমদের ফরিসি বলা হতো এবং প্রায় সকল ইহুদিরাই এই ফরিসিদের এবং তাদের পূর্বপুরুষদেরও তৈরি করা আইনকানুন ও বিচার কাজকে মান্য করত। উদাহরণস্বরূপ, বাইরে থেকে ঘরে ফিরে আসার পর নির্দিষ্ট কিছু নিয়ম অনুসারে অজু না করা পর্যন্ত তারা কোনো খাবার খেত না। এরকম তাদের আরও অনেক নিয়মকানুন ছিল, যেমন কিভাবে চায়ের কাপ, পানির পাত্র, কেটলি ইত্যাদি ধুতে হবে, যেন এর মাধ্যমে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে। চলুন শুনে নেওয়া যাক মথির সুসংবাদের 15 অধ্যায়ে কি লেখা আছে। কিতাবে লেখা আছে,
জেরুজালেম থেকে কয়েকজন ফরিসি ও আলেম ঈসার কাছে এসে বললেন, পুরানো দিনের আলেমদের দেওয়া যে নিয়ম চলে আসছে আপনার সাহাবিরা তা মেনে চলে না কেন? খাওয়ার আগে তারা হাত ধোয় না। জবাবে ঈসা বললেন, যে নিয়ম চলে আসছে তার জন্য আপনারাই বা কেন আল্লাহর হুকুম অমান্য করেন? আল্লাহ বলেছেন, মা বাবাকে সম্মান করো, এবং যার কথায় মা বাবার প্রতি অসম্মান থাকে তাকে অবশ্যই হত্যা করতে হবে। কিন্তু আপনারা বলে থাকেন, যদি কেউ তার মা কিংবা বাবাকে বলে, আমার যে জিনিসের দ্বারা তোমার সাহায্য হতে পারত তা আল্লাহর কাছে দেওয়া হয়েছে, তবে পিতামাতাকে তার আর সম্মান করবার দরকার নেই। আপনাদের এইসব চলতি নিয়মের জন্য আপনারা আল্লাহর কালাম বাতিল করেছেন। ভণ্ডেরা, আপনাদের সম্বন্ধে ঈশায়া নবী ঠিক কথায় বলেছিলেন যে, এই লোকেরা মুখেই আমাকে সম্মান করে কিন্তু তাদের দিল আমার কাছ থেকে দূরে থাকে, তারা মিথ্যাই আমার ইবাদত করে, তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র।
আপনি কি লক্ষ্য করেছেন ঈসা কিভাবে সব মানুষের সামনে ফরিসি ও ধর্মীয় আলেমদের ভণ্ডামি ধরিয়ে দিয়েছিলেন? ধর্মীয় আলেমগণ জনসাধারণের সামনে ধার্মিক শাস্তি চেয়েছিল, কিন্তু মাবুদ ঈসা তাদের মনোভাব জানতেন। হতে পারে তাদের হাত পা এবং মুখ পরিষ্কার ছিল, কিন্তু তাদের দিল গুনাহের দ্বারা কলুষিত হয়েছিল। পরিষ্কার হাতের চেয়ে পরিষ্কার দিল বেশি গুরুত্বপূর্ণ। অজু আপনাদের দিলকে বিশুদ্ধ করতে পারে না। আপনার রান্না করার কোনো বাসনের ভিতর যদি ময়লা থাকে, আপনি কেবল তার বাইরের অংশটি ধুলেই কি তার ভিতরের অংশটি পরিষ্কার হয়ে যাবে? না, এটা হবে না। ঠিক একইভাবে যে ধর্মীয় নিয়ম অনুযায়ী ইহুদিরা অজু করত, তা তাদের দিলের গুনাহ দূর করতে পারত না। আর এই কারণেই ঈসা তাদের বলেছিলেন,
ভণ্ডেরা, আপনাদের সম্বন্ধে ঈশায়া নবী ঠিক কথাই বলেছিলেন। এই লোকেরা মুখেই আমাকে সম্মান করে, কিন্তু তাদের দিল আমার কাছ থেকে দূরে থাকে। তারা মিথ্যায় আমার ইবাদত করে, তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র। ঈসা লোকদের ডেকে বললেন, আমার কথা শুনুন এবং বুঝুন। মুখের ভিতরে যা যায় তা মানুষকে নাপাক করে না, কিন্তু মুখের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে নাপাক করে। তখন তার সাহাবিরা এসে তাকে বললেন, ফরিসিরা আপনার এই কথা শুনে যে অপমান বোধ করেছেন তা কি আপনি জানেন? জবাবে তিনি বললেন, যে চারা আমার বেহেস্তিপিতা লাগাননি তার প্রত্যেকটাকে উপড়ে ফেলা হবে, তাদের কথা ছেড়ে দাও। অন্ধদের পথ দেখাবার কথা তাদেরই, কিন্তু তারা নিজেরাই অন্ধ। অন্ধ অন্ধকে পথ দেখাতে গেলে দুজনই গর্তে পড়ে। তখন পিতর ঈসাকে বললেন, আপনি যে দৃষ্টান্ত দিলেন তা আমাদের বুঝিয়ে দিন। ঈসা বললেন, তোমরা কি এখনো অবুঝ রয়েছ? তোমরা কি বোঝো না যে যা কিছু মুখের ভিতরে যায় তা পেটের মধ্যে ঢোকে এবং শেষে বের হয়ে যায়? কিন্তু যা মুখের ভিতর থেকে বের হয়ে আসে তা অন্তর থেকে আসে, আর সেগুলোই মানুষকে নাপাক করে। অন্তর থেকে খারাপ চিন্তা, খুন, সব রকম জেনা, চুরি, মিথ্যা সাক্ষ্য ও নিন্দা বের হয়ে আসে। এই সবই মানুষকে নাপাক করে, কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষ নাপাক হয় না। পরে ঈসা সেই জায়গা ছেড়ে গালিল সাগরের পাড় দিয়ে চললেন এবং একটা পাহাড়ে উঠে সেখানে বসলেন। তখন লোকেরা খোড়া, অন্ধ, নুলা, বোবা এবং আরও অনেককে সঙ্গে নিয়ে তার কাছে আসল। তারা ওইসব লোকদের তার পায়ের কাছে রাখল আর তিনি তাদের সুস্থ করলেন। লোকেরা যখন দেখল বোবা কথা বলছে, নুলা সুস্থ হচ্ছে, খোড়া চলাফেরা করছে এবং অন্ধ দেখতে পাচ্ছে, তখন তারা আশ্চর্য হল এবং বনি ইসরায়েলদের আল্লাহর প্রশংসা করতে লাগল। পরে কয়েকজন ফরিসি ও সদ্দুকি ঈসাকে পরীক্ষা করবার জন্য তার কাছে আসলেন এবং বেহেস্ত থেকে কোনো চিহ্ন দেখাতে বললেন। ঈসা জবাবে তাদের বললেন, সন্ধ্যা হলে আপনারা বলে থাকেন দিনটা পরিষ্কার হবে কারণ আকাশ লাল হয়েছে, আর সকালবেলায় বলেন আজ ঝড় হবে কারণ আকাশ লাল ও অন্ধকার হয়েছে। আকাশের অবস্থা আপনারা ঠিকভাবেই বিচার করতে জানেন, অথচ সময়ের চিহ্ন বুঝতে পারেন না। এই কালের দুষ্ট ও বেঈমান লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু ইউনুস নবীর চিহ্ন ছাড়া আর কোনো চিহ্নই তাদের দেখানো হবে না। ইউনুস যেমন সেই মাছের পেটে তিন দিন ও তিন রাত ছিলেন, ইবনে আদমও তেমনি তিন দিন ও তিন রাত মাটির নিচে থাকবেন। রোজ হাসরে নিনেভে শহরের লোকেরা ইউনুসের তাবলিগের ফলে তওবা করেছিল, আর দেখুন এখানে ইউনুসের চেয়ে মহান একজন আছেন।
বিশাল মাছের পেটের ভিতরে হযরত ইউনুসের তিন দিন অতিবাহিত করার ঘটনাটিকে উদাহরণ হিসাবে ব্যবহার করে ঈসা তার নিজের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঠিক একইভাবে তাকেও তিন দিন কবরে থাকতে হবে। এবং হযরত ইউনুস যেমন তিন দিনের দিন মাছের পেটের ভিতর থেকে বের হয়ে এসেছিলেন, তেমনি ঈসাও তিন দিনের দিন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন। আর এইভাবেই তর্কাতর্কিভাবে প্রমাণিত হয় যে তিনিই বেহেশত থেকে আসা সেই মসীহ যিনি জাহান্নাম, মৃত্যু ও গুনাহের শক্তি থেকে আমাদের নাজাত দান করতে এসেছেন। চলুন বাকি সময়টুকুতে আমরা সুসংবাদ থেকেই আমাদের পাঠ চালিয়ে যাই এবং দেখি ধর্মীয় আলেমগণ শেষ পর্যন্ত কিভাবে তাদের অবিশ্বাসের জেদ বজায় রেখেছিল। ইহুয়ান্নার সুসংবাদের সপ্তম রুকুতে লেখা আছে,
এরপরে ঈসা গালিল প্রদেশের মধ্যেই চলাফেরা করতে লাগলেন। ইহুদি নেতারা তাকে হত্যা করতে চাইছিলেন বলে তিনি এহুদিয়া প্রদেশে চলাফেরা বন্ধ করে দিলেন। তখন ইহুদিদের কুড়ে ঘরের ঈদের সময় প্রায় কাছে এসেছিল, এজন্য ঈসার ভাইয়েরা তাকে বললেন, এই জায়গা ছেড়ে এহুদিয়াতে চলে যাও, যেন তুমি যেসব কাজ করছ তোমার সাহাবিরা তা দেখতে পায়। যদি কেউ চায় লোকে তাকে জানুক, তবে সে গোপনে কিছু করে না। তুমি যখন এইসব কাজ করছ তখন লোকদের সামনে নিজেকে দেখাও। আসলে ঈসার ভাইয়েরাও তার উপর ঈমান আনেননি। এতে ঈসা তাদের বললেন, আমার সময় এখনও হয়নি, কিন্তু তোমাদের তো সময় বলে কিছু নেই। দুনিয়ার লোকেরা তোমাদের ঘৃণা করতে পারে না, কিন্তু আমাকেই ঘৃণা করে, কারণ আমি তাদের বিষয়ে এই সাক্ষ্য দিই যে তাদের সব কাজই খারাপ। তোমরাই ঈদে যাও, আমার সময় এখনও পূর্ণ হয়নি বলে আমি এখন যাব না। এইসব কথা বলে ঈসা গালিলেই থেকে গেলেন, কিন্তু তার ভাইয়েরা ঈদে চলে যাবার পর তিনিও সেখানে গেলেন, তবে খোলাখুলিভাবে গেলেন না, গোপনে গেলেন। ঈদের সময়ে ইহুদি নেতারা ঈসার খোঁজ করতে লাগলেন এবং বলতে লাগলেন, সেই লোকটা কোথায়? ভিড়ের মধ্যে লোকেরা ঈসার বিষয়ে বিড়বিড় করে নিজেদের মধ্যে অনেক কথা বলতে লাগল। কেউ কেউ বলল, তিনি ভালো লোক, আবার কেউ কেউ বলল, না, সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু ইহুদি নেতাদের ভয়ে খোলাখুলিভাবে কেউই তার বিষয়ে কিছু বলল না। সেই ঈদের মাঝামাঝি সময়ে ঈসা বাইতুল মুকদ্দাসে গিয়ে শিক্ষা দিতে শুরু করলেন। এতে ইহুদি নেতারা আশ্চর্য হয়ে বললেন, এই লোকটি কোনো শিক্ষালাভ না করে কিভাবে এই সব সম্বন্ধে জানে? জবাবে ঈসা তাদের বললেন, আমি যে শিক্ষা দিই তা আমার নিজের নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তারই। যদি কেউ তার ইচ্ছা পালন করতে চায়, তবে সে বুঝতে পারবে যে এই শিক্ষা আল্লাহর কাছ থেকে এসেছে, না আমি নিজ থেকে বলছি। মূসা নবী কি আপনাদের শরীয়ত দেননি? কিন্তু আপনাদের মধ্যে কেউ সেই শরীয়ত পালন করেন না, তবে কেন আপনারা আমাকে হত্যা করতে চেষ্টা করছেন? লোকেরা জবাব দিল, তোমাকে ভূতে পেয়েছে, কে তোমাকে হত্যা করতে চেয়েছে? ঈসা তাদের বললেন, আমি একটা কাজ করেছি বলে আপনারা সবাই অবাক হচ্ছেন। মূসা আপনাদের খৎনা করবার নিয়ম দিয়েছেন, আর সেই খৎনা আপনারা বিশ্রামবারেও করিয়ে থাকেন। অবশ্য এই নিয়ম মূসার কাছ থেকে আসেনি, পূর্বপুরুষদের কাছ থেকেই এসেছে। খুব ভালো, মূসা নবীর নিয়ম না ভাঙার জন্য যদি বিশ্রামবারেও ছেলেদের খৎনা করানো যায়, তবে আমি বিশ্রামবারে একটি মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ করেছি বলে আপনারা আমার উপর রাগ করেছেন কেন? বাইরের চেহারা দেখে বিচার না করে বরং ন্যায়ভাবে বিচার করুন। এতে সেই লোকেরা ঈসাকে ধরতে চাইল, কিন্তু তখনও তার সময় হয়নি বলে কেউ তার গায়ে হাত দিল না। বরং লোকদের মধ্যে অনেকে ঈসার উপর ইমান এনে বলল, ইনি তো অনেক অলৌকিক কাজ করেছেন, মসীহ এসে কি এর চেয়েও বেশি অলৌকিক কাজ করবেন? লোকেরা যে ঈসার সম্বন্ধে এইসব কথা বলাবলি করছে তা ফরিসিরা শুনতে পেলেন। তখন প্রধান ইমামেরা ও ফরিসিরা ঈসাকে ধরবার জন্য কয়েকজন কর্মচারী পাঠিয়ে দিলেন। ঈদের শেষের দিনটাই ছিল প্রধান দিন। সেই দিন ঈসা দাঁড়িয়ে জোরে জোরে বললেন, কারো যদি পিপাসা পায় তবে সে আমার কাছে এসে পানি খাক। যে আমার উপর ইমান আনে, পাক কিতাবের কথা মতো তার দিল থেকে জীবন্ত পানির নদী বইতে থাকবে। এইসব কথা শুনে লোকদের মধ্যে কয়েকজন বলল, সত্যি ইনি সেই নবী। অন্যেরা বললেন, ইনিই মসীহ। কিন্তু কেউ কেউ বলল, মসীহ কি গালিল প্রদেশ থেকে আসবেন? পাক কিতাব কি বলেনি দাউদ যে গ্রামে থাকতেন সেই বেথেলহেমে এবং তারই বংশে মসীহ জন্মগ্রহণ করবেন? এভাবে ঈসাকে নিয়ে লোকদের মধ্যে একটা মতের অমিল দেখা দিল। কয়েকজন ঈসাকে ধরতে চাইল, কিন্তু কেউই তার গায়ে হাত দিল না। যে কর্মচারীদের পাঠানো হয়েছিল তারা প্রধান ইমামদের ও ফরিসিদের কাছে ফিরে আসল। তখন তারা তাদের জিজ্ঞাসা করলেন, তাকে আননি কেন? সেই কর্মচারীরা বলল, লোকটা যেভাবে কথা বলে সেভাবে আর কেউ কখনো বলেনি। এতে ফরিসিরা সেই কর্মচারীদের বললেন, তোমরাও কি ঠকে গেলে? নেতাদের মধ্যে বা ফরিসিদের মধ্যে কেউ তো তার উপর ঈমান আনেনি, কিন্তু এই যে সাধারণ লোকেরা, এরা তো মূসার শরীয়ত জানে না, এদের উপর বদদোয়া রয়েছে। নিকোদিম, যিনি আগে ঈসার কাছে গিয়েছিলেন, তিনি ছিলেন এইসব ফরিসিদের মধ্যে একজন। তিনি বললেন, কারো মুখের কথা না শুনে এবং সে কি করেছে তা না জেনে কাউকে শাস্তি দেবার ব্যবস্থা কি আমাদের শরীয়তে রয়েছে? ফরিসিরা নিকোদিমকে জবাব দিলেন, তুমিও কি গালিলের লোক? পাক কিতাবে খুঁজে দেখো, গালিলে কোনো নবীর জন্মগ্রহণ করবার কথা নেই। এরপরে লোকেরা প্রত্যেকে যে যার বাড়িতে চলে গেল।
আজ আমরা এখানেই শেষ করব। আমরা দেখেছি কিভাবে ইমামরা, আলেমগণ এবং ফরিসিরা বিভিন্ন সময়ে ঈসাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা তাকে কিছুই করতে পারেনি, কারণ গুনাহের কোরবানি হিসাবে ঈসার মৃত্যুবরণ করার যে সময় আল্লাহ পূর্বেই ঠিক করে রেখেছিলেন সে সময় তখনও উপস্থিত হয়নি। দুঃখের বিষয় ছিল যে বেশিরভাগ ইহুদি ধর্মীয় নেতাদের দিল ছিল কঠিন, তারা ঈসাকে ঘৃণা করত, এবং যারা ঈসাকে মসীহ বলে স্বীকার করবে তাদের মজলিস থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তাই সেখানকার জনগণের মধ্যে ঈসার কারণে মতনৈক্যের সূত্রপাত ঘটেছিল। ধর্মীয় আলেমদের এবং ইমামদের ভয়ে কেউই ঈসার বিষয়ে খোলাখুলিভাবে কোনো কথা বলত না, তবে গোপনে কেউ কেউ তাদের মধ্যে বলাবলি করত যে তিনি একজন ভালো মানুষ। অন্যেরা আবার তার কথার প্রতি উত্তরে বলত যে না, তিনি সবার সাথে প্রতারণা করেছে। আর কিছু লোক অবাক হয়ে ভাবত যে যখন মসীহ আসবেন তখন কি তিনি এই লোকটির চেয়ে বড় বড় অলৌকিক কাজ করবেন কি না। বন্ধুগণ, ঈসার বিষয়ে আপনাদের অভিমত কি? তার বিষয়ে আপনারা কি চিন্তা করেন? সকল নবীরা যার বিষয়ে লিখেছেন, আপনি কি সেই ঈসার উপর ইমান এনেছেন যে তিনিই মসীহ, নাকি আপনি মনে করেন যে ঈসা কেবলমাত্র একজন নবী ছিলেন? কেউ যেন এই ব্যাপারটি আপনাকে ভুলভাবে না বোঝায়। এই প্রশ্নটির উত্তর দেওয়ার মাধ্যমে আপনার ভবিষ্যতের দিক নির্ধারিত হতে পারে। আপনি কি সত্যি জানেন ঈসা কে? আপনি কি জানেন কেন তিনি এই দুনিয়াতে এসেছিলেন? শুনুন, ঈসা তার নিজের বিষয়ে কি বলেছে।
আমি পথ, সত্য ও জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমি জন্মেছি, আর সেজন্যই আমি দুনিয়াতে এসেছি। যে কেউ সত্যের, সে আমার কথা শোনে।
প্রিয় বন্ধু, আপনি কার পক্ষে? যদি আপনার পরিবার আপনাকে প্রত্যাখ্যান করে দেয় তখন কি আপনি সত্যের পক্ষে থাকতে রাজি থাকবেন? প্রবাদে আছে যে, যে মধু খেতে চায় তার মৌমাছিকে ভয় পাওয়া চলবে না। মাবুদ ঈসা বলেছেন,
আমি দুনিয়াতে শান্তি দিতে এসেছি এই কথা মনে করো না। আমি শান্তি দিতে আসিনি, বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, স্ত্রীকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু হবে। যে কেউ আমার চেয়ে পিতামাতাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়, আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়।
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাই। যেন যদি আল্লাহর ইচ্ছা হয় তবে যেন আমরা সুসংবাদ থেকেই আমাদের পাঠ চালিয়ে যেতে পারি এবং আরও একটি ঘটনা সম্পর্কে জানতে পারি যেখানে ঈসা একজন জন্মান্ধকে সুস্থ করেছিলেন। আল্লাহ আপনাদের বরকত দান করুন যেন আজ ঈসার এই কলমগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন।
যে কেউ সত্যের, সে আমার কথা শোনে।